আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আজ আবার একবার আপনাদের সাথে মন কি বাত করার সুযোগ হলো। এই মন কি বাত আমার কোনো বিশেষ কর্মকাণ্ড নয়, আমি নিজেই অত্যন্ত উৎসুক থাকি আপনাদের সাথে কথা বলার জন্য। আর আমি অত্যন্ত আনন্দিত যে হিন্দুস্থানের প্রতিটি কোণায় দেশের আম জনতার সাথে এই মন কি বাতের মাধ্যমে একটি সংযোগ করে ওঠে। আমি আকাশবাণীর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে তারা সন্ধ্যা 8টার সময় দেশের সমস্ত প্রাদেশিক ভাষায় পুনঃপ্রচার করার সুব্যবস্থা করে দিয়েছেন। আমি অত্যন্ত আনন্দিত যে যাঁরা আমার কথা শুনছেন তাঁরা চিঠির মাধ্যমে, কখনো টেলিফোনের মাধ্যমে, কখনো mygov.in ওয়েবসাইটে, নরেন্দ্র মোদী অ্যাপের মাধ্যমে আমার কাছে তাদের বক্তব্য পৌঁছে দেন। আপনাদের অনেক বক্তব্য আমাদের সরকারের কাজে এবং জনহিতকর বিশেষ কার্যক্রমে সরকারকে কিভাবে সাহায্য করা যায় তার পথ দেখায়। আপনাদের বক্তব্য আমাদের সাহায্যের হাতকে দৃঢ় করেছে। আশা করব আপনারা আরও সক্রিয় হয়ে লোকতন্ত্রকে কিভাবে এগিয়ে যাবে তা আপনারা যেমনভাবেই হোক করবেন। আমি বুঝতে পারছি গরম বেড়ে চলেছে, আশা করছি কিছুদিনের মধ্যে এই অবস্থা কম হয়তো হয়ে যাবে। এর মাঝে খবর পাওয়া গেছে যে মৌসুমী বায়ু 1 সপ্তাহ দেরিতে এসে পৌঁছবে। ক্রমে ক্রমে দেশের বেশিরভাগ জায়গায় গরম আগুনের মতো অনুভূত হচ্ছে, তাপের মাত্রা আকাশ সীমা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। পশু পাখি মানুষ সবাই এতে অত্যন্ত ক্লান্ত, পরিবেশের কারণেই সমস্যা বেড়ে চলেছে। জঙ্গল কম হয়ে যাচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে, এইভাবে মানবজাতি প্রকৃতি নষ্ট করে নিজেদের সর্বনাশ ডেকে আনছে। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, সমগ্র পৃথিবীতে পরিবেশ নিয়ে আলোচনা চলছে, চিন্তাভাবনা জারি রয়েছে। এবার ইউনাইটেড ন্যাশনস বিশ্ব পরিবেশ দিবসে জিরো টলারেন্স ফর ইল্লিগেল ওয়াইল্ড লাইফ ট্রেড এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছে। এই বিষয়ে তো আলোচনা হবেই, কিন্তু আমাদের বৃক্ষ পরিবেশ নিয়ে তো ভাবতে হবে, জল নিয়ে আলোচনা করতে হবে, আমাদের অরণ্য সম্পদের কি করে বৃদ্ধি করা যায়। গত দিনে উত্তরাখণ্ড, হিমাচল, জম্মু কাশ্মীর ও হিমালয়ের ওইসব জঙ্গলের কোলে যে আগুন লেগে যায় তার মূল কারণ হল শুকনো পাতায় যদি বিন্দুমাত্র অসাবধানতার প্রকট হয় তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যায়। আর এর জন্যই জঙ্গল রক্ষা করা, জল সম্পদ রক্ষা আমাদের সবার দায়িত্ব। বিগত দিনে আমি খরা পরিস্থিতি আক্রান্ত 11 রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বিস্তৃতভাবে আলোচনা করার সুযোগ হয়েছে। উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, ঝাড়খণ্ড, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উড়িষ্যা, এত সরকারের যে পরম্পরা রয়েছে আমি সব খরা পীড়িত রাজ্যদের নিয়ে মিটিং করতে পারি, কিন্তু আমি তা করিনি। আমি সব রাজ্যের সাথে আলাদাভাবে মিটিং করেছি, এক এক রাজ্যের সাথে প্রায় 2-2.5 ঘন্টা কথা বলেছি, রাজ্যের প্রতিনিধিদের কি বক্তব্য তা মনোযোগ দিয়ে শুনেছি, সাধারণভাবে ভারত সরকার থেকে কি পরিমাণ অর্থ সাহায্য হয়ে থাকে এবং কি পরিমাণ ব্যয় হয় এর বেশি বিশেষ কথাবার্তা হয় না। আমাদের ভারত সরকারের আধিকারিকদের কাছে এটা আশ্চর্যজনক ছিল যে কোনো কোনো রাজ্য খুবই ভালো কাজ করেছে, জলের সংস্থানের ব্যাপারে, পরিবেশ সংক্রান্ত কাজে, খরা পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে, প্রাণীদের জন্য, অসহায় জনতার জন্য। আর এইভাবে পুরো দেশের প্রতিটি কোণার যে কোনো দলের সরকারই হোক না কেন, এটা অনুভব করা গেল এই সমস্ত সমস্যাগুলোকে দীর্ঘ সময় ধরে মোকাবেলা করার জন্য একটি স্থায়ী সমাধানের কি উপায় আছে, একটি সংগঠিত পরিকল্পনা কি হতে পারে, এর বিষয়ে বিশেষ চিন্তাভাবনা দরকার। আমার জন্য এটি একটি জ্ঞানের অভিজ্ঞতা। আমি আমার নীতি নির্ধারকদের বলেছি এই আলোচনা থেকে যে সর্বশ্রেষ্ঠ উপায় পাওয়া গেল তাকে অবশ্যই সমস্ত রাজ্যগুলোর জন্য প্রয়োগের ব্যবস্থার কথা চিন্তা করতে হবে। ওই সমস্ত রাজ্যগুলো, বিশেষভাবে অন্ধ্র, গুজরাট, টেকনোলজির বিশেষ প্রয়োগ বা সাহায্য নিয়েছে। আমি আশা করছি নীতি আয়োগ নির্ধারকের দ্বারা যে রাজ্যগুলো বিশেষ সফল প্রয়োগ করেছে অন্য সব রাজ্য তা ছড়িয়ে দেওয়ার বন্দোবস্ত করবে। এই সমস্ত সমস্যা সমাধানে জনগণ ভাগিদের অর্থাৎ জনপ্রতিনিধিদের মন্তব্য এক বড় সফলতার ভাণ্ডার হয়ে ওঠে। আর এই জায়গায় যদি ওই সময় উপযোগী জল প্রাপ্ত হয় সঠিক টেকনোলজি ব্যবহার হয় এবং সঠিক সময়ে কাজ সমাপ্ত করার ইচ্ছে থাকে, তাহলে সফলতা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। খরা পরিস্থিতি মোকাবেলায় জল সংরক্ষণকে নিয়ে বিন্দু বিন্দু জল বাঁচানোর কথা এই কারণে বলি, কারণ আমি মনে করি জল হল পরমাত্মার প্রসাদ। যেরকম আমরা মন্দিরে যাই, প্রসাদ লাভ করি, অল্প প্রসাদ তা যদি নিচে পড়ে যায় তাহলে মনে ভীষণ সংকোচ আসে, এটা আমরা উঠিয়ে নিই এবং 5 বার ঈশ্বরের কাছে সেজন্য ক্ষমা প্রার্থনা করি। জল তেমনি ঈশ্বরের প্রসাদ, এক বিন্দু যদি নষ্ট হয় তাহলে আমাদের দুঃখ হওয়া উচিত, আর এর জন্যই জল সঞ্চয় মহত্বপূর্ণ। জল সংরক্ষণের অত্যন্ত মহত্ব আছে, জল সিঞ্চনও তেমনি মহত্বপূর্ণ। এই জন্যই বলা হয় এক বিন্দুতে একটি রোপণ এর অনুরোপণ, অল্প অল্প জলেই ফসল উৎপাদন। এখন তো খুশির কথা এই যে কোনো কোনো রাজ্যে আখ উৎপাদনেও অনু উৎপাদনের ব্যবস্থা করেছে, কেউ কেউ ডিপ ইরিগেশনের সাহায্য নিচ্ছে, কেউ আবার স্প্রিঙ্কল বা সিঁচাইয়ের ব্যবস্থা করছে। আমি রাজ্যের প্রতিনিধিদের সাথে কথা বলেছি, কোনো কোনো রাজ্যে ফসলের জন্য, চালের জমির জন্য সঠিকভাবে ডিপ ইরিগেশনের প্রয়োগ করেছে আর এর ফলে এদের উৎপাদনও বেড়ে যাচ্ছে। জল বাঁচানো গেল, আবার পরিশ্রম কম হল। আমি এসব রাজ্যগুলোর কথা শুনেছি যারা অনেক বড় বড় টার্গেট নিয়েছেন, বিশেষ করে মহারাষ্ট্র, অন্ধ্র এবং গুজরাট। এই 3 রাজ্য ডিপ ইরিগেশন এ অনেক বড় বড় কাজ করেছে। এদের প্রচেষ্টা রয়েছে প্রত্যেক বছরে 2-3 লাখ হেক্টর জমি মাইক্রো ইরিগেশনে জুড়ে যাক। এই অভিযান বা পরিকল্পনা যদি সব রাজ্যে চালু করা যায় তাহলে জমির জন্য ভালো হবে, সাথে সাথে জলও সঞ্চয় হবে। আমাদের তেলেঙ্গানায় ভাইয়েরাও মিশন ভাগীরথী প্রকল্পের দ্বারা গোদাবরী এবং কৃষ্ণা নদীর জল খুব সুন্দরভাবে কাজে লাগানোর চেষ্টা করছে। অন্ধ্রপ্রদেশের নিরু প্রগতি মিশনে টেকনোলজির ব্যবহারের মাধ্যমে গ্রাউন্ড ওয়াটার রিচার্জিংয়ের চেষ্টা চলছে। মহারাষ্ট্র রাজ্যে যে জন আন্দোলন গড়ে উঠেছে তাতে জনগণ নিজেদের ঘাম জল ছড়াচ্ছে, আবার পয়সাও খরচ করছে। জলযুক্ত শিবির অভিযান আন্দোলন মহারাষ্ট্রকে ভবিষ্যৎ সংকট থেকে বাঁচাবার জন্য সত্যি সত্যি খুব কাজে আসবে বলে আমি অনুভব করছি। ছত্রিশগড়ে লোক সুয়েজ জল সুয়েজ অভিযান গড়ে তুলেছে। মধ্যপ্রদেশে বলরাম তালাব যোজনা, প্রায় 22,000 জলাশয়, সংখ্যাটি একদম ছোটখাটো নয়, কাজ করে যাচ্ছে। এই রাজ্যেই রয়েছে কপিল ধারা কূপ যোজনা, মুখ্যমন্ত্রী জল বাঁচাও অভিযান উত্তরপ্রদেশে রয়েছে। কর্ণাটকে কল্যাণী যোজনার মাধ্যমে কূগুলোকে পুনরায় জীবিত অর্থাৎ সংস্কারের উদ্দেশ্যে কাজ শুরু হয়েছে। রাজস্থান এবং গুজরাটে যেখানে অনেক পুরনো জলাধার রয়েছে সেখানে জল মন্দির স্থাপনের মাধ্যমে ওইগুলোকে পুনর্জীবিত করার এক বড় অভিযান শুরু হয়েছে। রাজস্থানে মুখ্যমন্ত্রী জল স্বাবলম্বন অভিযান শুরু হয়েছে। ঝাড়খণ্ডের প্রীতিকে বনাঞ্চল, কোনো কোনো স্থানে জলের অসুবিধা রয়েছে, এই রাজ্যেও চেকড্যামের মাধ্যমে এক বড় অভিযান শুরু করেছে। কোনো কোনো রাজ্য নদীগুলোকে ছোটখাটো বাঁধ করে 20 কিলোমিটার পর্যন্ত জল ধরে রাখার উদ্দেশ্যে প্রকল্প রচনা করছে। এইসব সত্যি খুব আনন্দের অনুভূতি। আমি দেশবাসীদের কাছে অনুরোধ রাখছি যে আপনারা জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে এক বিন্দু জল নষ্ট না করার প্রতিজ্ঞা গ্রহণ করুন। এখন থেকে এই উদ্দেশ্যে কাজ শুরু করা, কেমন করে জল বাঁচানোর জন্য জায়গা প্রস্তুত করা যায়, জল ধরে রাখার জায়গা কিরকম হতে পারে। ঈশ্বর তো আমাদের প্রয়োজনের জল হিসেব মতো দিয়ে দিচ্ছেন, প্রকৃতি আমাদের প্রয়োজনীয়তা পূরণ করছে, কিন্তু আমরা যদি অনেক জল আছে ভেবে অসংযমী হয়ে যায় এবং যখন বর্ষা ঋতু শেষ হয়ে যায় তাহলে জল ছাড়া মুশকিলে পড়ে যাব, এটা কি বলতে পারে। আর জলের ব্যাপারটা শুধুমাত্র কৃষকদের ভাববার বিষয় নয়, গ্রাম, গরিব, শ্রমিক, কৃষক, শহরে গ্রাম্য, বড়লোক, গরিব, সবারই জীবন জড়িত বিষয়। আর এর জন্যে বর্ষা ঋতু আসছে, আমাদের সর্বপ্রথম ভাবনায় থাকবে জলের বিষয়। এবার আমরা যখন দিওয়ালি উৎসব উদযাপন করব তখন আমরা কত পরিমাণ জল সংরক্ষণ করেছি, কত পরিমাণ জল ধরে রাখতে সক্ষম হয়েছি এই বিষয়ে আলোচনা করে আনন্দ উৎসব করব। আপনারা দেখবেন আমাদের আনন্দ অনেক গুণ বৃদ্ধি পাবে। জলের মধ্যে রয়েছে প্রাণশক্তি। আমরা যতই ক্লান্ত হই না কেন, মুখে চোখে যদি জলের ঝাপটা দিই তাহলে আমরা আবার একদম ফ্রেশ হয়ে যাই। আমরা ক্লান্ত হয়ে গেলেও যখন বিশাল সরোবর দেখি অথবা সমুদ্রের জল দেখি তো অন্যরকম মহান ভাব অনুভব করি। জল এমনই এক অমূল্য সম্পদ যা ভগবানের দান। একটু মনের সাথে এই ভাব মিলিয়ে নিয়ে জলের সংরক্ষণে, জলের পরিমাণ বৃদ্ধিতে, জল সঞ্চয় এবং জল সিঞ্চনে আধুনিকতার প্রয়োজন, এই কথা আমি আপনাদের গুরুত্ব দিয়ে বলতে চাই। এই বর্ষা ঋতু বেকার যেতে দেবেন না। আগামী 4 মাসকে বিন্দু বিন্দু জল দিয়ে জল বাঁচাও অভিযানে পরিবর্তিত করুন। এই অভিযান সরকারি স্তরে নয়, রাজনীতির লোকেদেরও নয়, এ হল জনসাধারণের কাজ। বিগত দিনে জল সমস্যার কথা মিডিয়া বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছে। আমার আশা, মিডিয়া জল বাঁচানোর জনসাধারণকে প্রকৃত দিশা দেখাবে। অভিযান চলছে এবং জল সমস্যা থেকে বরাবরের মতো মুক্তিলাভ প্রক্রিয়ায় মিডিয়া অংশীদার হবে, আমি তাদেরকেও সাদর আমন্ত্রণ জানাই। আমার প্রিয় ভারতবাসী, আমাদের আধুনিক ভারত গড়তে হবে, আমাদের স্বচ্ছ ভারত প্রস্তুত করতে হবে। ভারতের এক কোণ থেকে অন্য কোণে অনেক সামান্য ব্যবস্থাকে পৌঁছাতে হবে, সেজন্য আমাদের পুরনো ব্যবস্থা ব্যবহারেও কিছু কিছু পরিবর্তন আনতে হবে। আমি আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যেখানে আপনারা যদি সাহায্য করেন তাহলে আমি সফলভাবে ওই পথে এগিয়ে যেতে পারব। আপনারা সবাই জানেন যে স্কুলে পড়ানো হয়, আমাদের কখনো এমন দিন ছিল যখন পয়সা ছিল না, টাকার অস্তিত্ব ছিল না, বিনিময় প্রথা চলত। অর্থাৎ আপনার সবজি চাইতো তার বদলে কিছু পরিমাণ গম মিলত, নুনের বদলে সবজি দিয়ে দেওয়া হতো, বিনিময় প্রথার ব্যবসা বাণিজ্য চলত। ক্রমে ক্রমে মুদ্রার প্রচলন হলো, কয়েন এলো, সিক্কা এলো এবং নোটের প্রচলন হলো। কিন্তু এখন সময় বদলে গেছে, পুরো পৃথিবী ক্যাশলেস সোসাইটির দিকে অগ্রসর হচ্ছে। ইলেকট্রনিক টেকনোলজিক্যাল ব্যবস্থায় আমরা পয়সা পেতে পারি, দিতেও পারি, জিনিস ক্রয় করতে পারি, বিল চোকাতে পারি, এর ফলে পকেটমার হওয়ার প্রশ্ন উঠতে পারে না, হিসেব রাখার প্রয়োজন নেই, অটোমেটিক হিসেব হয়ে যায়। শুরুতেই ব্যবস্থা কঠিন মনে হতে পারে, কিন্তু একবার অভ্যস্ত হয়ে গেলে এই প্রক্রিয়া সরল মনে হবে। এই সম্ভাবনার কথা বলার উদ্দেশ্য হল, এখন আমি প্রধানমন্ত্রী জনধন যোজনার যে অভিযান শুরু করেছি তাতে দেশের প্রায় সব পরিবারে ব্যাংকের খাতা খুলে গেছে। অন্যদিকে আপনাদের কাছে আধার নম্বরও পৌঁছে গেছে, আর মোবাইল তো প্রায় সব হিন্দুস্থানের হাতে এসে গেছে। এইভাবে জনধন, আধার এবং মোবাইলের অর্থাৎ JAM, এই সব মিলিঝুলিতে আমরা ক্যাশলেস সোসাইটির দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন জনধন অ্যাকাউন্টের সাথে রূপে কার্ড দিয়ে দেওয়া হচ্ছে। আগামী দিনে এই কার্ডের মাধ্যমে ক্রেডিট এবং ডেবিট দুই কাজে ব্যবহারে আসবে। আর এই সময়ে একটি ছোট যন্ত্র বা ইনস্ট্রুমেন্ট এসছে যাকে বলা হয় পয়েন্ট অফ সেল বা POS। POS এর সাহায্যে আপনি আধার নম্বর কি রূপে কার্ড আপনি লেনদেন করতে পারবেন। পকেট থেকে পয়সা বার করা, গোনা কোনো কিছুর প্রয়োজন নেই, সঙ্গে নিয়ে চলার প্রয়োজন নেই। ভারত সরকার যা উদ্যোগ নিয়েছে এর মাধ্যমে এক তো হলো POS দিয়ে পেমেন্ট কি জিনিস এবং পয়সা কি করে দেওয়া যায়, অন্যদিকে ব্যাংক অন মোবাইল, ইউনিভার্সাল পেমেন্ট ইন্টারফেস ব্যাংকিং ট্রানজ্যাকশন বা UPI পদ্ধতিকে পরিবর্তিত করে দেবে। আপনার মোবাইল ফোন দিয়ে মানি ট্রানজ্যাকশন করা খুব সুবিধাজনক হয়ে যাবে। আনন্দের কথা এই যে NPCI এবং ব্যাংক এই প্ল্যাটফর্মকে মোবাইল অ্যাপের মাধ্যমে লঞ্চ অর্থাৎ চালু করার জন্য কাজ করে যাচ্ছে। আর এই কাজ যদি করে দেওয়া যায় তাহলে আপনাকে রূপে কার্ডও সাথে রাখার প্রয়োজন হবে না। পুরো দেশে প্রায় 1.25 লাখ যুবককে ব্যাংকিং করেসপন্ডেন্টসের কাজে নিযুক্ত করা হয়েছে। এইভাবে ব্যাংক আপনার দরজায় দাঁড়িয়ে এই পথে কাজ করা হচ্ছে। পোস্ট অফিসকেও ব্যাংকের কাজের জন্য জাগরুক করে দেওয়া হয়েছে। আর এই ব্যবস্থাতে যদি আমরা শিখে যেতে পারি এবং ব্যবহার করতে শুরু করি তো আমাদের কারেন্সির প্রয়োজন পড়বে না, নোটের প্রয়োজন হবে না, পয়সার প্রয়োজন হবে না, কাজকর্ম সব নিজে নিজে ঢঙে চলবে। আর এর ফলে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা আসবে, 2 নম্বরই কোনো কাজকর্ম বন্ধ হয়ে যাবে, কালো টাকার প্রভাব কম হয়ে যাবে। তাই দেশবাসীর কাছে আমার অনুরোধ, আমরা শুরু তো করি, দেখবেন একবার শুরু হয়ে গেলে অনেক সহজভাবে আমরা এগিয়ে যাব। আজ থেকে 20 বছর আগে কে ভেবেছিল যে আমাদের সবার হাতে মোবাইল হবে, ধীরে ধীরে এটা আমাদের অভ্যেস হয়ে গেছে। এখন তো এই মোবাইল ছাড়া আমরা ভাবতে পারি না। হতে পারে এই ক্যাশলেস সোসাইটি এমনই এক চেহারা নিয়ে নেবে, কিন্তু যত কম সময় হবে তত ভালো। আমার প্রিয় ভারতবাসী, যখনই অলিম্পিক খেলার সময় আসে এবং খেলা শুরু হয় আমরা মাথা খুঁড়তে থাকি আমরা গোল্ড মেডেল থেকে কত দূরে, সিলভারও মিলছে না, ব্রোঞ্জ দিয়ে চালিয়ে দেওয়া, না না চালিয়ে নেওয়া, এসব ভাবি। এসব সত্য যে খেলাধুলার জগতে আমাদের সামনে অনেক পরীক্ষা চ্যালেঞ্জ, কিন্তু দেশে এক পরিবেশ প্রস্তুত করতে হবে, রিও অলিম্পিকে যোগদানকারী আমাদের খেলোয়াড়দের উৎসাহ দিতে হবে, তাদের আশা উদ্দীপনাকে সজাগ রাখার জন্য প্রত্যেকে নিজের নিজের মতো করে ভাবুন। কেউ ওদের জন্য গান লিখুন, কেউ বা কাণ্ডন প্রস্তুত করুন, কেউ বা শুভেচ্ছা জানিয়ে খবর পৌঁছে দিন, যে কেউ যে কোনো খেলাকে উৎসাহিত করুন। পুরো দেশ জুড়ে আমাদের খেলোয়াড়দের জন্য ইতিবাচক পরিবেশ প্রস্তুত করা প্রয়োজন। পরিণামে যা কিছুই হোক না কেন, এটা হলো খেলা, খেলায় হার জিত হতেই পারে, মেডেল আসতে পারে আবার নাও আসতে পারে, কিন্তু উৎসাহ জোরদার হতে হবে। আর এইসব কথা বলার সময় আমাদের ক্রীড়ামন্ত্রী শ্রীমান সর্বানন্দ সোনোয়ালের এক কাজ আমাকে অত্যন্ত প্রসন্নতা দিয়েছে, তাও আমি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। আমরা সবাই জানি যে গত সপ্তাহে নির্বাচনের পরিণাম কি হবে, আসামে কি ফল হবে, এইসব নিয়ে ভাবনা করেছি। আর শ্রীমান সর্বানন্দজি তো নিজে আসামের নির্বাচনে নেতৃত্ব দিচ্ছিলেন, মুখ্যমন্ত্রী পদের দাবিদার, আবার তিনি ভারত সরকারের মন্ত্রীও ছিলেন। তিনি আসাম নির্বাচনের ফল ঘোষণার আগের দিন কাউকে কিছু না জানিয়ে পাটিয়ালা পাঞ্জাব পৌঁছে গিয়েছিলেন। আপনারা সবাই জানেন নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস বা NIS, যেখানে অলিম্পিকে যোগদানকারী সব খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া হয়, তারা সবাই ওখানে আছেন। উনি হঠাৎ করে ওখানে পৌঁছে যাওয়ায় খেলোয়াড়রা সবাই আশ্চর্য হয়ে যান। আমাদের খেলার জগতের জন্য একটা খুবই আশ্চর্যজনক ব্যাপার যে কোনো মন্ত্রী তার বিভাগ নিয়ে এতই চিন্তিত। খেলোয়াড়দের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, খাবারের কী ব্যবস্থা আছে, প্রয়োজন মতো তাদের সুষম নিউট্রিশন ফুড দেওয়া হচ্ছে কি না, তাদের শারীরিক অবস্থা অনুযায়ী ট্রেনার দরকার কি না, অথবা ট্রেনার আছে কি নেই, ট্রেনিংয়ের জন্য সমস্ত মেশিন ঠিকঠাক চলছে কি না, এই সমস্ত কিছুই তিনি পর্যবেক্ষণ করেন। এক এক খেলোয়াড়দের রুমে গিয়ে রুম দেখে আসেন, খেলোয়াড়দের সাথে বিস্তৃতভাবে সব কথাবার্তা বলেন, ম্যানেজমেন্টের সাথে কথা বলেন, ট্রেনারের সঙ্গে কথা বলেন, সব খেলোয়াড়দের সঙ্গে বসে খাবার খান। নির্বাচনের পরিণাম আসছে, মুখ্যমন্ত্রী রূপে নতুন দায়িত্ব গ্রহণ করবেন, কিন্তু তারপরেও আমার এক সাথী ক্রীড়ামন্ত্রী রূপে এই কাজের জন্য এত চিন্তা করেন, তাহলে আমার তো আনন্দ হবেই। আর আমার বিশ্বাস আছে, আমরা সবাই যদি এইভাবে খেলাধুলার মহত্ত্বকে গুরুত্ব দিই, খেলার জগতের লোকদের উৎসাহ প্রদান করি, আমাদের খেলোয়াড়দের উৎসাহিত করি, তা নিজে নিজেই এক অন্য শক্তি তৈরি করে। যখন খেলোয়াড়রা ভাববে যে সোয়াশো কোটি দেশবাসী আমার সাথে আছে, তাহলে তাদের আশা উদ্দীপনা দৃঢ় হয়ে উঠবে। ফিফা U17 ওয়ার্ল্ড কাপ নিয়ে গতবার আমি কথা বলেছিলাম, আর তখন এই নিয়ে আমার কাছে পরামর্শ এসেছিল পুরো দেশ থেকে। এই সময় আমি লক্ষ্য করলাম ফুটবল নিয়ে এক অন্য পরিবেশ পুরো দেশ জুড়ে তৈরি হচ্ছে, কেউ কেউ সহউদ্যোগে নিজেরাই টিম প্রস্তুত করেছে। নরেন্দ্র মোদী মোবাইল অ্যাপে আমার কাছে হাজারের বেশি পরামর্শ এসছে। হতে পারে অনেক লোক খেলেন না, কিন্তু দেশের হাজার হাজার যুবকদের খেলার জন্য এই রুচি বা শখ, এটা আমার কাছে একটা আনন্দদায়ক ঘটনা। ক্রিকেটের জন্য ভারতের আগ্রহের কথা আমি জানি, কিন্তু ফুটবলের জন্য এই আগ্রহ আমি লক্ষ্য করলাম। এই ছবি নিজে নিজেই এক অনেক বড় সুন্দর ভবিষ্যতের সংকেত দিচ্ছে। তাহলে রিও অলিম্পিকে আমাদের ভালোবাসার ব্যক্তিরা, আপনারা সবাই, সব খেলোয়াড়দের জন্য একজোট হয়ে আগামী দিনে এক উৎসাহ আর উদ্দীপনার পরিবেশ প্রেক্ষাপট প্রস্তুত করুন। প্রত্যেক ব্যাপারে জয়ী আর হেরে যাওয়ার ঘটনাকে তুলনা করবেন না, স্পোর্টসম্যান স্পিরিটের সাথে ভারত বিশ্বের দরবারে নিজের পরিচয় তুলে ধরবে। আমি দেশবাসীর কাছে আবেদন রাখছি, আমাদের খেলার জগতের সাথীদের জন্য উৎসাহ উদ্দীপনায় পরিবেশ প্রস্তুতিতে অবশ্যই কিছু করুন। গত 8-10 দিনে কোথাও না কোথাও থেকে নতুন নতুন রেজাল্ট আসছে। আমি নির্বাচনের রেজাল্টের কথা বলছি না, আমি ওইসব বিদ্যার্থীদের কথা বলছি যারা পুরো বছর ভরে কঠোর পরিশ্রম করেছে, এক্সাম দিয়েছে 10 এবং 12-তে, একের পর এক পরিণাম আসা শুরু হয়েছে। এটা স্পষ্ট হয়ে গেছে যে আমাদের মেয়েরা তাদের পরাক্রম দেখিয়েছে, খুশির কথা। এই পরিণামে যারা সফল হয়েছে তাদের জন্য শুভকামনা রইল, তাদের অভিনন্দন জানি। আর যারা সফল হয়নি তাদের আমি আরেকবার বলি, জীবনে করার জন্য বহু কিছু রয়েছে, যদি ইচ্ছা অনুসার রেজাল্ট না হয়েছে তাতে জীবন থেমে থাকবে না, বিশ্বাসের সাথে বাঁচতে হবে, বিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে। কিন্তু আমার সামনে নতুন এক বিষয়ে আমার মনে প্রশ্ন জাগছে, যা নিয়ে আমি আগে কখনো ভাবিনি। আমার মাই গভে একটি ইমেইল এসেছে, এটাই আমার দৃষ্টি আকর্ষণ করেছে। মধ্যপ্রদেশের কোনো এক মিস্টার গৌরব প্যাটেল বড় একটা সমস্যা আমার সামনে রেখেছে। গৌরব প্যাটেল জানাচ্ছে, এমপির কোনো বোর্ড এক্সামে সে 89.33% নম্বর পেয়েছে। এটা জেনে আমার মনে হলো খুব আনন্দের কথা, কিন্তু পরে সে আমাকে তার দুঃখের কথা জানালো। গৌরব প্যাটেল বলছে, 89.33% নম্বর নিয়ে আমি ঘরে পৌঁছই, আমি ভাবলাম চারদিক থেকে আমাকে অভিনন্দন জানানো হবে, কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমার ঘরের সবাই আমাকে বলছে, আরে বাবা, আর 4টি নম্বর হলে তো একেবারে 90% নাম্বার হয়ে যেত, 90%। অর্থাৎ আমার পরিবার, আমার বন্ধু, আমার টিচার, কেউ আমার এই 89.33% নম্বরে খুশি নয়। প্রত্যেকে আমাকে শুধু এই বলছে যে 4 নম্বরের জন্য তোমার 90% হলো না। এখন আমি বুঝতে পারছি না এই পরিস্থিতিতে আমি কি করে মোকাবেলা করব। জীবনে কে এই সব কিছু কেন? আমি যা করেছি তা কি ভালো হয়নি? আমি কি কিছু কম পড়াশোনা করেছি? বুঝতে পারছি না। আমার মনে এই ঘটনা একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। গৌরব, তোমার চিঠি আমি খুব মনোযোগ দিয়ে পড়েছি। আমার মনে হচ্ছে হতে পারে তোমার যে ব্যথা সেটা শুধু তোমার নয়, অনেক অনেক লাখ লাখ হাজার হাজার বিদ্যার্থীর এই একই অবস্থা। কারণ হলো আমাদের জীবনে এমন এক পরিস্থিতির উদ্ভব হয়েছে যা হচ্ছে তার প্রতি আমরা আনন্দ প্রদর্শন করতে পারি না, অসন্তোষ প্রকট করি। এই ঘটনা নেতিবাচক দিকের স্বরূপ প্রকট করে। সব কিছুর মধ্যে অসন্তোষ দেখা এই চিত্রে সমাজে সন্তোষের পথ কখনো খুঁজে পাওয়া যাবে না। ভালো হতো তোমার পরিবার বন্ধুরা যদি তোমাকে তোমার 89.33% নম্বরে খুশি হয়ে সাহস যোগাতেন, তাহলে তোমার নিজের মধ্যে আরও ভালো করার জন্য আগ্রহ জন্মাত। অভিভাবকদের কাছে, আশেপাশের জনদের কাছে অনুরোধ রাখছি, আপনার বাচ্চা যে ধরনের রেজাল্ট নিয়ে আসুক না কেন, তাকে গ্রহণ করুন, স্বীকার করুন, সন্তোষ প্রকট করুন, আর বাচ্চাকে আরও ভালো করার জন্য উৎসাহিত করুন। হয়তো এমন একদিন আসবে যেদিন 100% নম্বর নিয়ে আসার পরেও বলবেন যে 100% নম্বর তুমি পেয়েছ, আরও কিছু এমন করতে পারলে আমরা খুশি হতাম। পরিবেশের মর্যাদা দান করা দরকার। যোধপুর থেকে সন্তোষ গিরি গোস্বামীও আমাকে অনেকটা এই রকমভাবে চিঠি লিখেছে। ও বলেছে যে আমার পড়োশেরা আমার রেজাল্টে খুশি হতে পারেনি। ওরা বলছে যে তুমি আরও একটু ভালো করতে তাহলে ভালো হতো। আমি অনেক আগে পড়েছিলাম, আমার পুরো কবিতা মনে নেই, কোনো এক কবি লিখেছেন যে আমার পুরো জীবনে আমি বেদনার ছবি এঁকেছি। যখন প্রদর্শনী চলছিল, লোক আসছে, কেউ বলছে এখানে আর একটু টাচের প্রয়োজন ছিল, কেউ বলছে নীলের বদলে হলুদ রং ভালো হতো, কেউ বা বলে এখানে না হয়ে অন্যত্র হলে ভালো ছিল। হায়, আমার এই দুঃখ ভরা ছবিতে কেউ যদি 1-8 জন দর্শক চোখের জল ফেলতেন, কবিতার শব্দগুলো তাই, এখন ঠিক মনে করতে পারছি না, কিন্তু ভাবখানে এই রকম, ছবিতে কেউ বেদনার কোনো ছোঁয়া পেল না, সবাই শুধু টাচ আপের কথা বলে চলেছে। সন্তোষ গিরিজি, তোমাদের চিন্তা গৌরবের মনের ভাব, তোমাদের মতো অসংখ্য বিদ্যার্থীর মনের ভাব, মানুষের আশার পূর্ণ করার জন্য তোমাদের উপর বোঝা তুলে দেওয়া হচ্ছে। আমার অনুরোধ, তোমরা তোমাদের ধৈর্য নষ্ট করো না। সবাই আশা ব্যক্ত করবে, শুনতেও থাকবে, কিন্তু নিজের বিচারের উপর দৃঢ় পায়ে দাঁড়িয়ে থাকবে, ভালো করার চেষ্টা চালিয়ে যাবে। যা পেয়েছ তাতে সন্তোষ প্রকট না করতে পারলে নতুন ভিত কখনো প্রস্তুত করা যাবে না। সফলতায় মজবুত খুব গভীর হয়, আর তাই হয় সফলতার আধার। সফলতার মধ্যে জন্ম নেওয়া অসন্তোষ সফলতার সিঁড়ি হয় না, এটা অসফলতার গ্যারেন্টি হয়ে যায়। আর এই জন্য অনুরোধ করি, যতটুকু সফলতা পেয়েছ তার গুণ গাও, আর এর থেকেই নতুন সফলতার সম্ভাবনা জন্ম নেবে। আর এই কথা আমি পড়োশী, মা বাবা, বন্ধুবান্ধব সবাইকে বেশি করে বলতে চাই যে দয়া করে আপনারা আপনার আশার বোঝা বাচ্চাদের উপর ঠেলে দেবেন না। আর বন্ধুরা, কখনো কখনো জীবনে অসফলতা এলে কি জীবন থেমে যায়? যারা পরীক্ষায় ভালো মার্ক পাওনি, তারা স্পোর্টসে অনেক ভালো করছো, সঙ্গীত জগতে ভালো করছো, চিত্রশিল্পে বা ব্যবসার কোনো কোনো কাজে ভালো করতে পারবে। ঈশ্বর সবাইকে কিছু না কিছু বিশেষ ক্ষমতা দান করেছে। বাস তুমি তোমার ভিতরের শক্তিকে জানতে চেষ্টা করো, এর উপরে শক্তি প্রয়োগ করো, দেখবে এগিয়ে চলেছ। জীবনের প্রত্যেক মোড়ে এই সমস্ত ঘটনা ঘটে। সন্তুর নামে একটি বাদ্যযন্ত্র আছে। এক সময়ে সন্তুর এই বাদ্যটি কাশ্মীর ঘাটিতে ফোক মিউজিকের সাথে বাজানো হতো, কিন্তু পণ্ডিত শিবকুমার শর্মা, যিনি এই বাদ্যযন্ত্রে হাত লাগিয়ে আজ এই বাদ্যযন্ত্রটিকে বিশ্বজুড়ে এক মহত্বপূর্ণ বাদ্যযন্ত্র হিসেবে পরিচিত করিয়েছেন। সানাই তো আমাদের সঙ্গীত জগতের এক সীমিত জায়গাতে ছিল, বেশিরভাগ রাজা মহারাজাদের দরবারে বাজানো হতো, নয়তো গেটের কাছে কোথাও এর স্থান ছিল। আর আজ ওস্তাদ বিসমিল্লা খা এই সানাইয়ের উপর হাত রেখে আজ বিশ্বজুড়ে এর নাম ছড়িয়ে গেছে। আর এই জন্যই তোমার কাছে কি আছে, কেমন আছে, ওসব চিন্তা ছেড়ে দিয়ে যা আছে তাতে মনোনিবেশ করো, পরিণাম অবশ্যই মিলবে। আমার প্রিয় দেশবাসী, কখনো কখনো দেখা যায় যে গরিব পরিবারের অসুস্থতা নিয়ে আমাদের যে পরিমাণ ব্যয় হয় তা আমাদের জীবনকে তছনছ করে দিচ্ছে। আর এটাও ঠিক যে রোগ না হওয়ার ব্যয় অনেক কম, কিন্তু রোগ হওয়ার পরে সুস্থ মানে ভালো থাকবার খরচ অনেক বেশি। আমরা এরকম জীবন কেন তৈরি করতে পারি না যে রোগ হবে না আর পরিবারের ওপর আর্থিক বোঝা পড়বে না? এক তো স্বচ্ছতা রোগ থেকে বাঁচবার সবচেয়ে বড় সহায়, গরিবের জন্য সবচাইতে বড় সেবা বা সাহায্য হলো স্বচ্ছতা। আর অন্যটি হলো, যেখানে আমি ক্রমাগত আগ্রহ প্রকাশ করে থাকি, সে হলো যোগ। কেউ কেউ একে যোগা বলে থাকেন। 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস, পুরো বিশ্বে যোগের জন্য এক আগ্রহ রয়েছে, শ্রদ্ধাও আছে, পুরো বিশ্ব তাকে স্বীকার করে নিয়েছে। আমাদের জন্য পূর্বপুরুষদের দেওয়া এই অমূল্য দান এবং আমরা তা বিশ্বকে উপহার দিয়েছি। উৎকণ্ঠায় ভরা এই দুনিয়াকে সুনিয়ন্ত্রিত জীবনযাপনের শক্তি যোগ দান করেছে। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। যোগ অভ্যাস করা ব্যক্তির জীবনে সুস্থ থাকা, সুনিয়ন্ত্রিত থাকা, দৃঢ় ইচ্ছাশক্তি প্রাপ্ত হওয়া, অপ্রতুল আত্মবিশ্বাসে ভরা জীবন, সৎ কাজে একাগ্রতা প্রকট করা, এগুলো খুব সহজ উপলব্ধি। 21শে জুন যোগ দিবস এটা শুধুমাত্র একটি ইভেন্ট নয়, এর ব্যাপকতা বর্ধিত হোক, প্রত্যেক ব্যক্তির জীবনে এর স্থান প্রস্তুত হোক, প্রত্যেক ব্যক্তির দিন যাপনে 20 মিনিট থেকে 25 মিনিট, 30 মিনিট যোগের জন্য রাখা প্রয়োজন। এর জন্য যোগ দিবস এক প্রেরণা স্বরূপ। কখনো কখনো এইসব বাতাবরণ ব্যক্তির জীবনে পরিবর্তন সাধনে সক্ষম হয়। আমি আশা করি 21শে জুন আপনি যেখানেই থাকুন, আপনার প্রস্তুতির জন্য এখনও 1 মাস বাকি, আপনি ভারত সরকারের ওয়েবসাইটে যাবেন, তাহলে এইবারের যোগাভ্যাসের সিলেবাস পেয়ে যাবেন। কোন কোন আসন করা, কিভাবে করা, এর পুরো বর্ণনা দেওয়া আছে। আপনি দেখবেন গ্রামে এটা করার উদ্যোগ নেবেন, আপনার এলাকায়, শহরে, স্কুলে, ইনস্টিটিউশন, এমনকি অফিসেও করাবেন। এখন থেকে 1 মাস শুরু করে দিন, দেখবেন 21শে জুনে একজন অংশগ্রহণকারী হয়ে যাবেন। আমি শুনেছি কোথাও কোথাও অফিসে নিয়মিতভাবে সকালে যোগ এবং প্রাণায়াম করানো হয়ে থাকে, এতে পুরো অফিসের এফিসিয়েন্সি বৃদ্ধি পায়, পুরো অফিসের সংস্কৃতি বদলে যায়, পরিবেশ পরিবর্তিত হয়। 21শে জুনের প্রয়োজনীয়তা কি আপনি আপনার জীবনে যোগের জন্য করতে পারেন? এবার চণ্ডীগড়ে এই অনুষ্ঠানের ভাগিদার হওয়ার জন্য যাব। 21শে জুন চণ্ডীগড়ের লোকেদের সাথে আমিও যোগাসনে বসব, আপনিও করুন। পুরো বিশ্ব যোগাসন করতে প্রস্তুত, আপনি পেছনে থাকবেন না, এই আমার অনুরোধ। আপনার সুস্থ জীবন ভারতের সুস্থ ভবিষ্যতের জন্য অবশ্য প্রয়োজন। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতের মাধ্যমে আমি আপনাদের সাথে জড়িত থাকব। অনেক আগে আমি আপনাদের মোবাইল নম্বর দিয়েছিলাম, নম্বরে মিস কল করে মন কি বাত শুনতে পাবেন। এখন এই ব্যবস্থাকে আরও সহজ করে দেওয়া হয়েছে, এখন মন কি বাত শোনার জন্য শুধুমাত্র 4 অঙ্কের এই নম্বরে মিসড কল দিয়ে মন কি বাত শুনতে পারবেন। এই 4 অঙ্কের নম্বর হল 1922, 1922, 1922। এই নম্বরে মিসড কল করলে আপনি যখন চাইবেন, যেখানে চাইবেন, যে ভাষাতে চান মন কি বাত শুনতে পারবেন। প্রিয় দেশবাসী, আপনাদের সবাই আমার নমস্কার জানবেন, আমার জলের সমস্যার কথা ভুলবেন না, মনে থাকবে তো? ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার।